الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের সাথে আবারও শরীক হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন নবীগণ, বিভিন্ন রাসুলগণ আলাইহিমুসসালাম এনাদের বিভিন্ন জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা শ্রবণ করে থাকি এবং তাদের এই ঘটনাগুলো থেকে আমরা আমাদের এই দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন বিষয় যা আমাদের আমলের ক্ষেত্রে অনেক উপকারী, যা উপর আমল করলে আমাদের আকিয়াত সুন্দর হবে, সেরকম বিষয় আমরা আলহামদুলিল্লাহ এখানে জানার সৌভাগ্য নসিব হয়ে থাকে। ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এরকম একজন নবীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা দর্শয়ে পাঠ করার কেমন ফজিলত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইয়াস সাত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি তার একটি দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম এর মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে এরকম, প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমরা দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ বলা হয়েছে। আসলে আমরা আজকে চেষ্টা করি যেন আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু একটি মাধ্যম আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহাসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, তোমাদের এই দরুদ শরীফ পাঠ করাটা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজের গুনাহ এর মাগফিরাত করার জন্য বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক। তো আসুন আমরা নিয়ত করি যে আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের এই জবানকে আমরা বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন অযথা কাজে লিপ্ত না রেখে বরঞ্চ দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আমরা ইনশাআল্লাহ জবানের কে আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরো একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ গত অনুষ্ঠানের মধ্যে আমরা হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসালাম ইনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এবং ইনার বংশ পরম্পরা সম্পর্কিত যে বংশধারা রয়েছে সে বংশধারা সম্পর্কেও আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি এবং গত অনুষ্ঠানের মধ্যে আমরা তার ইনাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন দুইটি নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যে তিনি পাখি অর্থাৎ পক্ষীকুলের বাসাগুলো বুঝতেন এবং আল্লাহ তাআলা তাকে আরেকটি নিয়ামত দান করেছিলেন যে বাতাস তার অনুগত ছিল। অপর একটি নিয়ামত যেটা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আর কি কি নিয়ামত ছিল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তৃতীয় যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা পক্ষীকুলকে তার অনুগত করে দিয়েছিলেন, অর্থাৎ পক্ষীকুলকে তিনি যাই বলতেন সে পাখিকুল, সে পাখি সকল কিছুই সে কাজই করতেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় একটি নিয়ামত তার জন্য ছিল। অপর যেটা চতুর্থ নিয়ামত ছিল সেটা হচ্ছে তিনি পক্ষীকুল বলেন, জীবজন্তু বলেন সব কিছুর সাথে তিনি কথা বলতে পারতেন, অর্থাৎ জীবজন্তুকে কথা বলছে, জীবজন্তু সে কথাগুলো বুঝছে এবং জীবজন্তু যে ভাষাগুলো বলছে সে ভাষাও সুলাইমান আলাইহিসসালাম বলছে, অর্থাৎ জীবজন্তুর সাথে পশুপাখির সাথে কথোপকথন করার নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এবং এই সম্পর্কে অনেক ঘটনা আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা হয়তোবা এই এপিসোডে না বললেও অন্য এপিসোডে আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। পঞ্চম যে নিয়ামত ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামকে ইনার জন্য তামার ন্যায় শক্ত ধাতুকে পানির ন্যায় তরল পদার্থে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তামা অনেক শক্ত কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন নিয়ামত দান করেছে সেই তামাকে পানির ন্যায় তরল পদার্থে তিনি এটাকে পরিণত করার সেই নিয়ামত আল্লাহ তাকে দান করেছিলেন। আবার বলা হচ্ছে ওই তামার ন্যায় সেই তরল পদার্থ যা প্রস্রবণের ন্যায় প্রবাহিত হতো এবং এটি উত্তপ্ত ছিল, অর্থাৎ প্রয়োজনে এই তামার এই উত্তপ্তের ন্যায় এই তামাকে এই তরলের ন্যায় এই তামাকে যেটা ইচ্ছে সেটা তিনি তৈরি করে ব্যবহার করতে পারতেন। আজকাল আপনি দেখবেন বিভিন্ন তামার তৈরি কোনো জিনিসপত্র যদি মানুষ তৈরি করে প্রথম ওই তামাকে তাপ দিয়ে গলিয়ে ফেলা হয় তারপরে কোনো জিনিসপত্র তৈরি করা হয়, কিন্তু ওই যুগের মধ্যে সুলাইমান আলাইহিসসালাম ইনার যুগের মধ্যে আল্লাহ তাআলা তাকে এমন নিয়ামত দান করেছিলেন তাপ দিয়ে এটাকে উত্তপ্ত করতে হতো না, বরঞ্চ এটা উত্তপ্ত অবস্থায় গলিত অবস্থায় তরল অবস্থায় থাকতো পারতো এবং সুলেমান আলাইহিসসালাম যাই চাইতো তাই ওই তামা দিয়ে তৈরি করতে পারতো। কাতাদাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ইয়েমেনে সুলাইমান আলাইহিসসালামের জন্য রোপের একটি নদী প্রবাহিত করে দিয়েছেন, অর্থাৎ রোপার নদী। রোপা তো হয়তো আমাদের তেমন শক্ত, কিন্তু ওই রোপা গলিত অবস্থায় একটা নদী তিনি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের জন্য প্রবাহিত করে দিয়েছিলেন। সুদ্দি বলেন বিগলিত এই রূপের নদী মাত্র 3 দিন পর্যন্ত প্রবাহিত ছিল। এবং আরো বলা হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম প্রাসাদ নির্মাণের জন্য প্রয়োজন পরিমাণ রূপ ওই নদী থেকে সংগ্রহ করে রেখেছিলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত তাকে দান করেছিলেন যে রূপার গলিত অবস্থায় নদী হয়তো আমরা কল্পনাই করতে পারি, কারণ আমরা হয়তো এগুলো কোনো দেখিও নাই। হয়তো আল্লাহ তাআলা যদি চাই জান্নাতে হয়তো বা দেখবো বিভিন্ন কারণ, আল্লাহ যদি কারণ বান্দা চাই চাইবো হয়তো আল্লাহ তাআলা জান্নাতে তাকে তাই নসিব করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য দান করুক। তো কিতাবের মধ্যে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ামানে অবস্থিত এই প্রস্রবণের দূরত্ব অতিক্রম করতে 3 দিন এবং 3 রাত্রি লাগত। কিতাবের মধ্যে রয়েছে মুজাহিদগণ বলেন যে ইয়ামানের সানআ থেকে এই প্রস্রবণ শুরু করে 3 দিন 3 রাত্রির পর পর্যন্ত পানির ন্যায় প্রবাহিত হয়েছিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আর আমি সুলাইমানের জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। এবং যেটা ষষ্ঠ নিয়ামত ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা জিন জাতিকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা জিনরা তার কেতমতে মশগুল থাকত, কোনো জিন তার অবাধ্য হতে পারত না। কেউ কোনো জিন যদি অবাধ্য হতো তাহলে ওই জিনকে আগুনের দুররা দিয়ে ব্যত্রাঘাত করা হতো। আল্লাহ তাআলা বলেন কতক জিন তার সামনে কাজ করত আর অর্থাৎ তার পালনকর্তার আদেশে, তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আসাদন করাব। তারা সুলাইমান এর ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউসদ সদৃশ্য বিভিন্ন বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। এবং অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা সাধারণ যেটা অনুবাদ এরকম রয়েছে এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো অনেক কাজ করত, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম। জিনরা সুলাইমান আলাইহিস সালাতুয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য নির্মাণ, হাউস সাদৃশ্য, বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ড্যাগ নির্মাণ করত। তিনি শ্বেত মমর পাথর দিয়ে তৈরি করিয়েছিলেন সুরক্ষিত দুর্গ এবং নগর প্রাকার ও অনেক বসত বাড়ি ওই জিনদের মাধ্যমে। বনী ইসরায়েলেরা ছিল 12টি গোত্রে বিভক্ত, অর্থাৎ বনী ইসরায়েলের 12টি গোত্র ছিল। তো সুলাইমান আলাইহিসসালাম ওই 12টি গোত্রের জন্য 12টি আলাদা আলাদা প্রাসাদ, নগরী নির্মাণ করেছিলেন ওই জিনদের মাধ্যমে। জিনদের এক এক দলের উপর এক একটি দায়িত্ব ছিল। কেউ কোণে থেকে পাথর তুলে আনত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে, আবার কেউ বিভিন্ন সোনা রূপা এগুলা তুলে আনত, এবং অন্য কে অন্য কিছু একটা দল ছিল জিনের যারা সমুদ্র অভ্যন্তর থেকে সংগ্রহ করে আনত মণি মুক্তা। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ আনত মেশক আম্বর ও অন্যান্য সুগন্ধি দ্রব্য। এভাবে সবগুলো নির্মাণ সামগ্রী মিলে হয়ে গেল একটি বিশাল স্তূপ, এবং সেগুলা গণনা বা পরিমাপ করার সাধ্য কারো ছিল না। এতগুলা প্রয়োজনীয় বস্তু, বিভিন্ন পণ্য, বিভিন্ন সোনা, বিভিন্ন মুদ্রা এগুলা স্তূপ হয়ে গিয়েছিল, যা কোনো একেবারে বলতে গেলে যে যা গণনা করার সাধ্য কারো ছিল না। এত নিয়ামত, এত রৌপ্য, এত সোনা ওই জায়গার মধ্যে স্তূপ করে রেখেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম জিনদের দ্বারা তার বিশাল আকারের প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। এ প্রাসাদের যদি দৈর্ঘ্য প্রস্থের কথা বলা হয় তাহলে কিতাবের মধ্যে রয়েছে যে প্রাসাদটি হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে তৈরি করিয়েছিলেন, সেই প্রাসাদের দৈর্ঘ্য ছিল প্রায় 72 মাইল। আমরা কি কল্পনা করতে পারি যে 1 মাইলে কত দূর হয়, আর 72 মাইল যে প্রাসাদের দৈর্ঘ্য হতে পারে তাহলে সেই প্রাসাদটি কত বড় হতে পারে। তো আমরা শুধুমাত্র কল্পনার মধ্যেই থেকে যাব। এবং বলা হচ্ছে এটি নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ প্রস্তর দ্বারা, তার উপর আস্তর করা হয়েছিল স্বর্ণ রৌপ্যের দ্বারা। আজকে তো আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করলে ইটের উপর সিমেন্টের বালু সিমেন্ট মিক্স করে আমরা হয়তো আস্তর দিয়ে দিই, কিন্তু ওই সময় সুলাইমান আলা নবীন ওয়ারিহি সালাতু ওয়াসালামের প্রাসাদের আস্তর ছিল সোনা ও রূপা দ্বারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে তার উপর যে আস্তর করার হয়েছিল, এবং আরো বলানো হচ্ছে তার উপর বিভিন্ন নানা দিক দিয়ে মণি ও মুক্তা দ্বারা নকশা করা হয়েছিল। সুবহানাল্লাহ। তার মূল প্রাসাদ ছাড়াও তিনি তার স্ত্রীদের এবং দাসীদের জন্য বহু সংখ্যক কক্ষ বিশিষ্ট একটি প্রাসাদও নির্মাণ করিয়েছিলেন। এই প্রাসাদের দৈর্ঘ্য ও প্রস্থ ছিল 24 মাইল। আল্লাহ আকবার। তার সিংহাসন ছিল প্রায় 6 মাইল দীর্ঘ ও সমপরিমাণ প্রস্থও ছিল। অর্থাৎ 6 মাইল পরিমাণ দৈর্ঘ্য ছিল, আবার 6 মাইল পরিমাণ প্রস্থও ছিল। তাহলে কত বড় হতে পারে ওই সিংহাসনটি? হস্তিদন্ত, ফিরোজা, জমরত ও মারওয়ারিদ প্রভৃত মূল্যবান পাথর সমূহের দ্বারা এই সিংহাসনটি নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন মূল্যবান পাথর, যাদের নাম হচ্ছে হস্তিদন্ত, ফিরোজা, জমরত ও মারওয়ারিদ, এই মূল্যবান পাথরগুলো দ্বারাও সিংহাসনটি নির্মাণ করা হয়েছিল। সিংহাসনের স্তম্ভসমূহ নির্মাণ করা হয়েছিল স্বর্ণ ও রূপার স্টক দ্বারা। সিংহাসনের কোনো কোনো জায়গায় কতগুলো কৃত্রিম গাছ নির্মাণ করা হয়েছিল। তার শাখাগুলো ছিল স্বর্ণ দ্বারা, সুবহানাল্লাহ, ও পাতাগুলো ছিল সবুজ বর্ণের জমরত পাথর দ্বারা তৈরি। ওই সকল গাছের শাখায় শাখায় মূল্যবান পাথর দ্বারা অসংখ্য তোতা ও ময়না পাখি তৈরি করা হয়েছিল। সিংহাসনের ডানে ও বামে পাথরের তৈরি দুটি বিরাট বাঘ মূর্তি স্থাপিত ছিল। শাহী মহলের পার্শ্ব হতে কতগুলো কৃত্রিম সতসিনী খনন করে তার উভয় তীরে বিভিন্ন প্রকার মনোরম ফুল ও ফলের গাছ রোপণ করে দেওয়া হয়েছিল। গাছগুলো সবসময় ফুল ও ফলে সুশোভিত ছিল, এবং ওই গাছগুলোর ফাঁকে ফাঁকে আবার, অর্থাৎ বিভিন্ন বসে আরাম করত মুক্ত বায়ু সেবন করার জন্য মূল্যবান স্নিগ্ধ শীতল পাথর দ্বারা বেশ কিছু সংখ্যক আসন তৈরি করা হয়েছিল। অর্থাৎ ওই গাছগুলোর ফাঁকে ফাঁকে বসে আরাম করার জন্য, বিভিন্ন মুক্ত বায়ু কোলা মেলা পরিবেশের বায়ু সেবন করার জন্য মূল্যবান স্নিগ্ধ শীতল পাথর দ্বারা বেশ কিছু সংখ্যক আসনও তৈরি করা হয়েছিল। সপ্তম নিয়ামত যা আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামকে দিয়েছিলেন তা হল বিশেষ জ্ঞান, যা দ্বারা তিনি জটিল বিষয়েও সহজে ফয়সালা করে দিতে পারতেন। তার পিতা কর্তৃক ফয়সালাকৃত বিভিন্ন ঘটনা আমরা হয়তোবা কয়েকটি আগের অনুষ্ঠানে আমরা শ্রবণ করেছিলাম। হযরত দাউদ আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম ইনার যখন ঘটনাগুলি আমরা শ্রবণ করেছিলাম ওই অনুষ্ঠানের মধ্যে, তো তিনি সেগুলো পুনর্বিচার করেছিলেন, যে থেকে আমরা এটাও বুঝতে পেরেছিলাম যে তার কতটুকু আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। এই ধরনের একটি ফয়সালার কথা হযরত দাউদ আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামের বিভিন্ন আমরা আলোচনাগুলো শ্রবণ করেছিলাম। এবং আরেকটি বিষয় ঘটনা এরকম রয়েছে, ইমাম বকবীর রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন হযরত দাউদ আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম। মসজিদের প্রাচীর যখন মানুষ সমান নির্মাণ করা হলো, তখন প্রত্যাদেশ এলো, হে দাউদ, তোমার মাধ্যমে এই মসজিদের নির্মাণ কর্ম সমাপ্ত হওয়া আমার অভিপ্রায় নয়। তোমার উত্তর সুরে সুলাইমানকে আমি দান করব নবুয়ত ও এর সাম্রাজ্যাধিকার। অর্থাৎ এর সাম্রাজ্যাধিকারের দায়িত্বগুলো আমি আপনার ছেলে সন্তান অর্থাৎ সুলাইমান আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামকে দিব। এটা বর্ণনা করার পর বলা হচ্ছে যে আর ওই ব্যক্তি অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম সেই অনেক সুসম্পন্ন এই কাজটা ভালোভাবে সে করবে, এই মসজিদের নির্মাণ কার্য। এর কিছুকাল পরে হযরত দাউদ আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম ইন্তেকাল করেছিলেন, এবং তার স্থলাভিষিক্ত হলেন তার প্রিয় পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম, এবং তিনি সুসম্পন্ন করলেন বাইতুল মুকাদ্দাস এই মসজিদের নির্মাণ পর্ব। এতে তিনি কাজে লাগিয়েছিলেন শুভ অশুভ উভয় প্রকার জিনকে, কয়েকটি দলে জিনদেরকে তিনি বিভক্ত করে দিয়েছিলেন। এবং বলা হচ্ছে যে এই তাদেরকে জিনদের কিভাবে বিভক্ত করে দিয়েছেন সে সম্পর্কে, তাদের কাজের প্রকৃতি ছিল বিভিন্ন রকমের। আর মসজিদ নির্মাণে ব্যবহৃত শ্বেতমর্মের পাথরগুলো তিনি তাদেরকে দিয়ে উত্তোলন করেছিলেন খনি থেকে। অর্থাৎ মসজিদের যে শ্বেত মর্মের যে পাথরগুলা দিয়ে নির্মাণ করা হয়েছিল সে পাথরগুলা তিনি জিনদের মাধ্যমে খনি থেকে উত্তোলন করিয়েছিলেন। এরপর স্থপতি ও প্রকৌশলীদেরকে ডেকে আনা হলো যে কিভাবে এই মসজিদটি নির্মাণ করা যায়। তো তারা পাথরগুলাকে মসৃণ ও নির্দিষ্ট পরিমাণে পরিমাপের করে দিল এবং বলা হচ্ছে মণি মুক্তা দিয়ে অঙ্কন করিয়ে নিল বিভিন্ন রকমের নয়ান বিরাম নকশা। সুবহানাল্লাহ, দেয়াল ও মেঝে শ্বেত ও পীতবর্ণের মর্মর পাথর দিয়ে নির্মাণ করা হলো। মেঝেতে বিছিয়ে দেওয়া হলো ফিরোজা বর্ণের গলিচা। এভাবে এক সময় সমাপ্ত হলো নির্মাণ কর্ম। দেখা গেল বাইতুল মুকাদ্দেসের মতো চিত্রাকর্ষক প্রাসাদ তৎকালীন যুগের মধ্যে পৃথিবীতে আর কোথাও ছিল না। গোর অন্ধকার রাতেও মসজিদটি সমুদ্রাসিত হতে লাগলো পূর্ণিমার ছাদের মতো। হয়তোবা আজকে রাত হলে আঁধার হলে যেখানে লাইট জ্বলে না সেখানে হয়তো আমরা কোনো প্রাসাদ দেখতেও পাই না, কিন্তু ওই প্রাসাদের এমন সৌন্দর্য ছিল যে রাতের আঁধারেও ওই প্রাসাদটি পূর্ণিমার ছাদের মতো অনেক আলোক উজ্জ্বল থাকত। আরো বলা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালাম বনি ইসরায়েলদের বিধান ও সুদী সমাবেশে ঘোষণা করলেন যে আমি এই সুদৃশ্য মসজিদ ভবনটিকে নির্মাণ করিয়েছি কেবল আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এর বাইরে ও ভিতরের সমস্ত কিছু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ সমাপনের পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর সকাশে তিনটি বিষয়ের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাকে দান করেছিলেন দুটি, সম্ভবত তৃতীয়টিও। এই তিনটি বিষয় হচ্ছে, এক নাম্বার, আল্লাহ যেন তাকে দান করেন প্রতুপন্ন মুতিত্ব যাতে যে কোনো জটিলতার সমাধানে তিনি গ্রহণ করতে পারেন, তড়িৎ সিদ্ধান্ত। দুই নাম্বার, তার সকল সিদ্ধান্ত যেন আল্লাহের অনুকূলা হয়। তৃতীয় নাম্বার, তাকে যে বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে এরকম সাম্রাজ্য যেন ভবিষ্যতে আর কেউ না পায়। আসলে দর্শক শ্রোতা, যেরকম সাম্রাজ্য, যেরকম শান শৌকত, যেরকম বলতে গেলে এত বড় সাম্রাজ্য যেটি সুলাইমান আলাইহিস ওয়াসালামকে দেওয়া হয়েছিল, হয়তো পরবর্তী সেটা আর কাউকে দেওয়া হয়নি। এখানে একটি বিষয় আমি আপনাদের কথা সামনে তুলে ধরার চেষ্টা করবো, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস ওয়াসালাম তার রাজ্যের সকল মানুষকে বিভিন্ন সমাবেশের মধ্যে উপস্থিত হয়ে তিনি একটি কথা বলেছিলেন যে সাম্রাজ্য নির্মাণ করার, যে সাম্রাজ্যের এত ডিজাইন করা হয়েছিল, এত এটা আকর্ষণীয় করা হয়েছিল যে বলা হচ্ছে পূর্ণিমার ছাদের মতো রাতেও এটা জ্বলত, এত কিছু করার কারণ তিনি যখন সমাবেশের মধ্যে বর্ণনা করছেন যে আমি এই ভবনটি, এই মসজিদ ভবনটি নির্মাণ করার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তিনি এই ভবনটি নির্মাণ করেছিলেন, এর বাইরে ও ভিতরে সমস্ত কিছু একমাত্র তিনি আল্লাহ তাআলার উদ্দেশ্য করেছিলেন, অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। দর্শক শ্রোতা, আজকে আমরাও হয়তো অনেক কাজকর্ম করে বিভিন্ন কিছু আমরা দুনিয়াতে করে যাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কিছুর উদ্দেশ্য কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া চাই। কারণ যে কাজটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হয় না, তাহলে ওই কাজটি কিভাবে ইবাদতের মধ্যে গণ্য হবে? আর হয়তো আমরাও দেখি আজকে আমি আপনিও গড় প্রাসাদ নির্মাণ করি, আমি আপনিও ব্যবসা করি, জব করি, বিভিন্ন কাজকর্ম করে থাকি, কিন্তু প্রত্যেকটি কাজকর্মের আগে আমার উদ্দেশ্য কি তাকে, কি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জন তাকে? কেননা কিতাবের মধ্যে রয়েছে বান্দার নিয়তে তার অনেক নেকির পাহাড় চলে আসে। আজকে আমি বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছি, কিন্তু আমার ওই কাজকর্ম যদি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি না থাকে, তাহলে ওই কাজটি ইবাদত হচ্ছেই না। কিন্তু কিতাবের মধ্যে এটা রয়েছে মুমিনের প্রত্যেকটি কাজেই ইবাদত, যদি ওই কাজের আগে সে এটা নিয়ত করে নেয় যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন। যদি আমাদের প্রত্যেকটি কাজ যদি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন থাকে, তাহলে আমাদের প্রত্যেকটি কাজে ইবাদতে গণ্য হবে। আমি ঘুমাচ্ছি, এই ঘুমানোর আগে যদি আমি বিভিন্ন ভালো ভালো নিয়ত করি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়ত করি, তাহলে দেখবেন আমার এই ঘুমানো ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাই আমাদের উচিত প্রত্যেকটি কাজের আগে ভালো ভালো নিয়ত করা, যেন আমার প্রত্যেকটি কাজ যেন অন্য কোনো নিয়ত না থাকে। অন্য কোনো নিয়ত বলতে, যে আমি যে কাজ করছি, আমি দান সৎকার করছি, আমি কাউকে, কোনো গরিবকে দান করছি, যেন আমি এই দান করার সময় নিয়ত যেন আমার এটাই থাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, যেন অন্য কোনো নিয়ত না থাকে যে মানুষকে বলে মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো নিয়তটা যেন না থাকে। যদি এরকম অন্য কোনো নিয়ত থাকে, হয়তো আমি অনেক ভালো কাজ করছি কিন্তু স্বভাব পাবো না, হয়তো দেখা যাবে এই ভালো কাজ হয়তো আমি করছি আমার নিয়তটা রয়েছে খারাপ, হয়তো এই কাজটা আমাকে জাহান্নামেও নিতে পারে, আমার নিয়ত খারাপ থাকার কারণে, আমার নিয়ত ভালো না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সৌভাগ্য দান করুক। তো দর্শক শ্রোতা, বলা হচ্ছে হযরত সুলাইমান আলানবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি আরও নিবেদন করেছিলেন যে হে আল্লাহ, যে আমার এই মসজিদে দুরাকাত নামাজ আদায় করবে তাকে তুমি সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ করে দিও। আমি আশা করি আল্লাহ তার এই নিবেদনটিও কবুল করে নিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করছেন, যেটা আপনার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, আমার এই নির্মিত মসজিদের মধ্যে যে ব্যক্তি দুরাকাত নামাজ আদায় করবে তুমি তাকে এমন বানিয়ে দিও যেন সদ্য শিশু, যেরকম নিষ্পাপ তাকে তা ওই ব্যক্তিকেও সেরকম নিষ্পাপ বানিয়ে দিও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বগৃহে পঠিত নামাজের পূর্ণ এক গুণ, সাধারণ মসজিদে পঠিত নামাজের পূর্ণ 25 গুণ, জামে মসজিদে 500 গুণ, মসজিদে আকসাই 1000 গুণ, আমার এই মসজিদে 50,000 গুণ এবং কাবা গৃহে 1,00,000 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে মুসাইব থেকে বর্ণিত আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন বনী ইসরায়েল থেকে 10,000 আসমানি গ্রন্থ পাঠক নির্বাচিত করেন, 5,000 পাঠক দিনে আর 5,000 পাঠক রাতে আল্লাহ তাআলার কালাম পাঠ করতেন ওই মসজিদের মধ্যে। প্রায় 453 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলানবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এর ভিত্তির উপর অটুট ছিল। অতঃপর বক্তনসর জালিম বাদশাহ ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে তছনছ করে দিয়েছিল। তার মধ্যস্থ স্বর্ণ রৌপ্য ও অন্যান্য মূল্যবান মণিমুক্তা ওই বাদশাহ লুট করে ইরাকে নিয়ে গিয়েছিল। বক্তনসরের মৃত্যু পর্যন্ত প্রায় 70 বছর বাইতুল মুকাদ্দাস এই অবস্থায় ছিল। হযরত সুলাইমান আলানবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি দ্বিপ্রহরের নামাজের পর তার জন্য নির্ধারিত আসনে সমাসীন হলেন। তাকে দেখানোর জন্য যুদ্ধের জন্য প্রস্তুতকৃত উন্নত মানের ঘোড়াগুলো তার সামনে নিয়ে আসা হতে লাগল। বলা হচ্ছে এভাবে 900 গোড়া দেখার পর তার আসরের নামাজের কথা মনে পড়ল। দেখলেন যে সূর্য ততক্ষণে অস্তমিত হয়েছে, নামাজের সময় আর নেই বলে তার মন ক্ষুণ্ণ হয়ে গেল। তখন তিনি ভাবলেন এ গোড়াগুলোর চিত্তাহার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার কারণে যেহেতু আসরের নামাজ কাজা হয়ে গেল সেহেতু সেগুলোর আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করাই শ্রেয়। এ কথা ভেবেই তিনি তার অনুসর বর্গকে আদেশ দিলেন এই গোড়াগুলোকে পুনরায় আমার কাছে নিয়ে আসো এবং গোড়াগুলা আনা হলে তিনি অশ্বগুলোর পথসমূহ ও কণ্ঠাদেশ কর্তন করে দিলেন। এর উদ্দেশ্য ছিল আল্লাহের স্মরণচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনার ক্ষতিপূরণ, আল্লাহের নৈকট্য লাভের প্রত্যাশা এবং তারই পরিতোষার্জনের জন্য উদ্দেশ্য অনুরাগ মাত্র। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য আজকে বলতে গেলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দেখেন হযরত সুলাইমান আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনিও একটি ভালো কাজে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের জন্য তিনি গোড়া বাছাই করছিলেন। যে সময় তিনি এই গোড়াগুলা বাছাই করতে করতে দেখা গেল অনেকগুলো গোড়া, প্রায় 700 মতো গোড়া, যেটা কিতাবের মধ্যে বর্ণিত এসেছে। তো এই গোড়াগুলা তিনি এমন সুন্দর ছিল, গোড়াগুলা বাছাই করতে করতে তার আসরের নামাজ কাজা হয়ে গেল, তার আসরের নামাজের সময় চলে গেল। তো এই জন্য তিনি এটা চিন্তা করতে লাগলেন যে এই গোড়াগুলার জন্য আমার আল্লাহ তাআলার আদেশ, তো আল্লাহ তাআলা যে আমাকে আদেশ দিয়েছে নামাজ সময় মতো আদায় করার, সে আদেশটা আমার ক্ষুণ্ণ হয়েছে, তাহলে আমি কিভাবে এই গোড়াগুলাকে আমি আমার কাজের জন্য, যে কাজের জন্য আমি নিয়ে এসেছি সেই কাজে ব্যবহার করব। বরঞ্চ তিনি সেটার যে নামাজ কাজা হয়ে গিয়েছে সে নামাজের ক্ষতিপূরণ হিসাবে তিনি কি করলেন, সকল গোড়াকে তিনি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। আসলে দেখেন এই যে সকল এতগুলো গোড়াকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দেবে এটা কোনো ছোট মোটো ব্যাপার নয়, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি যে নামাজ কাজা হয়ে গিয়েছে, নামাজের সময় চলে গিয়েছে, সেটা ক্ষতিপূরণ হিসেবে তিনি কি করলেন, সেই গোড়াগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। আর সে নামাজ কাজাও এটা কোনো উদ্দেশ্যমূলক ছিল না, বরঞ্চ এটা অজানাবশত তিনি দেখতে দেখতে তিনি তার মাথা থেকে খেয়াল থেকে ছুটে গিয়েছিল, যার কারণে তার নামাজের সময় চলে গিয়েছিল এবং আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন এতগুলা গোড়া। কিন্তু আজকে আমরা কি সেই নামাজের কতটুকু খেয়াল করি, যে নামাজ পাঁচ ওয়াক্ত আমাদের জন্য পড়া ফরজ বলা হয়েছে, আজকে আমরা নামাজ কাজা হয়ে যায় আমাদের কোনো খেয়ালই থাকে না। কিতাবের মধ্যে রয়েছে বান্দার নামাজ বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ বান্দার কবরে নূর হবে, আর আজকে আমরা সেই নামাজকে ভুলে গিয়েছি। কেয়ামতের দিন আমাদের, আমরা জানি কেয়ামতের দিন আমাদের দুনিয়ার কাজকর্মের প্রত্যেকটি কাজকর্মের প্রতিটি কণারও আমাদের হিসাব দিতে হবে, আমাদের কাছে প্রশ্ন করা হবে, তুমি এই কাজটি কেন করেছো, এই কাজের উদ্দেশ্য কি ছিল, প্রতিটি প্রশ্ন করা হবে। কিন্তু কাল কেয়ামতের দিন প্রথম যে প্রশ্ন হবে, সেই প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের ব্যাপারে, তুমি নামাজের কতটুকু হেফাজত করেছো, আর আজকে আমরা কি সেই নামাজের কতটুকু হেফাজত করছি। আজকে দেখা যাবে আমাদের ঘুমের মধ্যে সে নামাজ চলে যায়, আমাদের নামাজ কাজা হয়ে যাওয়ার পরেও বিন্দু পরিমাণও আফসোস আমাদের অন্তরের মধ্যে আসে না। একটা হচ্ছে তো নামাজ কাজা হয়ে যাওয়া, এটা একটা গুনাহের কাজ হয়ে গেল, কিন্তু এমন কিছু আজকে আমরা বান্দা, আমরা এমন হয়তো বা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, গুনাহ করার পরেও বিন্দু মাত্র আফসোস আমাদের অন্তরে আসে না। তাহলে চিন্তা করে দেখেন আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে কত দূরে আমরা সরে গিয়েছি। কিন্তু আমরা এরকম হয়ে যাওয়া আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য ধ্বংসের কারণ। কারণ যে ব্যক্তি নামাজে আদায় করে না, যেটা আমাদের জন্য ফরজ বলা হয়েছে, তাহলে কিভাবে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি? বরঞ্চ হয়তো বা এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমাদের হয়তো জাহান্নামে না যেতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের হেফাজত করার সে সৌভাগ্য দান করুক। কিতাবের মধ্যে রয়েছে যখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন সবাই মেহরাজের সময়ের মধ্যে তিনি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করছিলেন, তখন এক ব্যক্তির উপর বড় বড় পাথর তার মাথার উপর পেলে পাথরগুলো ভাঙা হচ্ছিল। তখন এই শাস্তি দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন, এমন শাস্তি তা কেন দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেছিল যে এই ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করত। আল্লাহু আকবার, যে নামাজে অলসতা করে তার এমন সাথে শাস্তি বলা হয়েছে, আর যে নামাজ ছেড়ে দেয় তাহলে তার কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের হেফাজত করার সে সৌভাগ্য দান করুক। তো দর্শক শ্রোতা, আজকে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এর জীবনী সম্পর্কে, যে ইনি যে নিয়ামত পেয়েছিল সে সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করলাম। আমাদের অনুষ্ঠানেরও একটি সময় নির্দিষ্ট রয়েছে, তো হয়তো আজকের অনুষ্ঠানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার জীবনে ঘটে যাওয়া আর বিভিন্ন ঘটনা হয়তো বলার সৌভাগ্য হবে না। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার জীবনী সম্পর্কে আর বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য, তো আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিজে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য দান করুক, এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শিক্ষণীয় বিষয় আমরা পেয়েছি তার উপর প্রথমে নিজে আমল করার এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করার সে সৌভাগ্য দান করুক। আমিন বিজাহি নবীনা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।